আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি ঐতিহাসিক কোরবানি অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। জিলহজ মাসে আলহামদুলিল্লাহ কোরবানির ঐতিহাসিক কিছু ঘটনা, কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জন হচ্ছে এবং মুসলমানদের যে ঐতিহ্য, মুসলমানের যে ইতিহাস, তাও আমরা জানতে পারছি, শিখতে পারছি। আজকেও ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু কথা, চমৎকার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবচাইতে দামি গাভি এটা কি হতে পারে? কোন ঘটনাকে কেন্দ্র করে এই নামটা বলতে পারি বা হেডলাইনটা হতে পারে, একটু আইডিয়া করে জানান তো আপনারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, কোরআনে পাকে চমৎকার একটি সুরার নাম এটা, সুরা বাকারা। সুরা বাকারা নিয়ে আজ কিছু কথা বলার চেষ্টা করব এবং সুরা বাকারার যে ইতিহাস রয়েছে, ঘটনাটি রয়েছে, খুবই চমৎকার একটি ঘটনা দর্শক কোরআনে পাকের মধ্যে রয়েছে। যারা সুরা বাকারার তর্জমা পড়েছেন, তাফসির পড়েছেন, হয়তো আপনারা জানেন যে এর মধ্যে চমৎকার একটি ঘটনা রয়েছে। এই ঘটনাটি হলো, বনি ইসরায়েলের একজন খুবই নেককার ও উত্তম বুজুর্গ ছিলেন এবং তার একজন সন্তান ছিল, যে ছিল অপ্রাপ্ত বয়স্ক, আর তার নিকট একটি গরুর বাছুর ছিল। বনি ইসরায়েলের জমানার একজন নেককার মানুষ, সেই নেককার মানুষের একজন সন্তান ছিল, সেই সন্তানের একটি গরুর বাছুর ছিল, আর এই গরুর বাছুরটাকে কেন্দ্র করেই কিন্তু দর্শক শ্রোতা এই সুরার মধ্যে যে ইতিহাস বা ঘটনা রয়েছে। সেই বুজুর্গ তার ইন্তেকালের পূর্বে এই বাছুরটিকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি ঝোপের পাশে এই বলে ছেড়ে দিল, হে আল্লাহ পাক, আমি বাছুরটিকে আমার সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তোমার আমানত হিসেবে দিলাম। এরপর সেই বুজুর্গের ইন্তেকাল হয়ে গেল আর বাছুরটি কিছুদিনের মধ্যেই বড় হয়ে মধ্যম বয়স্ক হয়ে গেল, আর সন্তান ও যুবক হয়ে তার মায়ের খুবই বাধ্য, খুবই নেককার হলো। যে সন্তান সেই বুজুর্গ রেখে গেছেন, তিনিও মায়ের বাধ্য সন্তান এবং নেককার। আর যে বাছুরটি, গরুর বাছুর, জঙ্গলে ঝোপের কাছে আল্লাহ তাআলার আমানতে রেখে গেছেন, সে বাছুরটিও এখন বড় হয়ে গেছে। সে রাতকে তিন ভাগ করে ওই নেককার বুজুর্গর সন্তানের কথা এখানে এসেছে, সেই যুবক ছেলে রাতকে তিন ভাগ করে এক অংশে ঘুমাতো, আর এক অংশে ইবাদত করত এবং আর এক অংশে তার মায়ের সেবা করত। আর প্রতিদিন সকালে জঙ্গল থেকে কাঠ কেটে আনত এবং তা বিক্রি করে তিন ভাগের এক ভাগ সৎকা করে দিত, আরেক ভাগ নিজের জন্য ব্যয় করত এবং আরেক ভাগ তার মাকে দিয়ে দিত। রাতের তিনটি ভাগ করলেন, তিন ভাগে তিনটি কাজ, এক ভাগে ইবাদত, এক ভাগে আরাম, আর এক ভাগে মায়ের খিদমত। আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতেন, সেই কাঠ কেটে যে অর্থ আয় হতো সেটারও তিনটি ভাগ করলেন, এক ভাগ সৎকা করে দিতেন, আর এক ভাগ নিজের সংসারের কাজে ব্যয় করতেন, আর এক ভাগ মায়ের কাছে জমা রাখতেন। একদিন ছেলেটির মা বলল, আমার প্রিয় ছেলে, তোমার পিতা রেখে যাওয়া সম্পদ হিসাবে একটি বাছুর রেখে গিয়েছিল, যা তিনি জঙ্গলের অমুক ঝোপের পাশে আল্লাহ পাকের আমানতে শপে দিয়েছিলেন। এখন তুমি সেই ঝোপের পাশে গিয়ে দোয়া করো। মা সন্তানকে দোয়া শিখিয়ে দিলেন, এভাবে দোয়া করবে, হে ইব্রাহিম ও হজরত ইসমাইল ও হজরত ইসহাক আলাইসালামের প্রতিপালক, আমার পিতার আমানত আমাকে ফিরিয়ে দিন। এবং সেই বাছুরের নিদর্শন হলো, তা ছিল হলুদ রঙের, তার চামড়া এমনভাবে ঝলমল করত যেন সূর্যের আলোর থেকে প্রতিফলিত হচ্ছে। এ কথা শুনে ছেলে জঙ্গলের সেই ঝোপের পাশে গেল এবং দোয়া করল। তখন সাথে সাথেই সেই গাভী দৌড়ে এসে তার পাশে দাঁড়াল এবং সে তা ধরে বাড়িতে নিয়ে আসলো। তখন তার মা বলল, হে আমার প্রিয় ছেলে, তুমি এই গাভীটি বাজারে নিয়ে গিয়ে
তিন দিনার দিয়ে বিক্রি করে দাও, কিন্তু কোনো গ্রাহককে আমার পরামর্শ ছাড়া দিও না। তখনকার দিনে বাজারে গাভীর দাম ছিল 3 দিনার। বাজারে এক গ্রাহক এলো, যিনি আসলে ছিলেন ফেরেশতা। গ্রাহক হিসেবে এসেছেন কিন্তু কোনো মানুষ নয়, তিনি ছিলেন ফেরেশতা। সে বলল, আমি গাভীটি 3 দিনারের বেশি দিব, কিন্তু তুমি মায়ের সাথে পরামর্শ করা ছাড়াই আমাকে বিক্রি করে দাও। আগত ক্রেতা যে কাস্টমার আসছে মানুষের সুরাত ধরে, সে বললেন, এই গাভীটি আমি 3 দিনারের বেশি দেব, কিন্তু তুমি তোমার মায়ের সাথে পরামর্শ করা ছাড়াই আমাকে দিয়ে দাও। ছেলেটি বলল, তুমি চাই যত বেশি মূল্য দাও না কেন, আমি আমার মায়ের পরামর্শ ছাড়া কখনোই এই গাভীটি বিক্রি করব না। ছেলেটি মাকে সব ঘটনা খুলে বলল। তখন মা বলল, এই গ্রাহক সম্ভবত কোনো ফেরেশতা হবেন। হে আমার প্রিয় ছেলে, তুমি তার সাথে পরামর্শ করো যে আমরা কি এই গাভীটি এখন বিক্রি করব না কি করব না। সুতরাং এই ছেলেটি বাজারে গিয়ে যখন এই গ্রাহকের সাথে পরামর্শ করল, তখন সে বলল, এখন তুমি এই গাভীটি বিক্রি করো না, ভবিষ্যতে এই গাভীটি হযরত মুসা আলাইহিস সালামের লোকেরা কিনে নিবে, তখন তুমি এই গাভীটির চামড়ায় স্বর্ণ ভরেই এর দাম চাইবে, তারা সেই মূল্য দিয়েই কিনে নিবে। সুতরাং কিছুদিন পরেই বনি ইসরায়েলের এক অনেক বড় ধনী ব্যক্তি, যার নাম ছিল আমিল, তার চাচার 2 সন্তান তাকে হত্যা করলো এবং তার লাশ একটি জনশূন্য এলাকায় ফেলে দিল। সকালেই হত্যাকারীকে খোঁজা শুরু করে দিল, কিন্তু যখন কোনো সমাধান পাওয়া গেল না, তখন কিছু লোক হযরত মুসা আলাইহিস সালামের খিদমতে উপস্থিত হলো এবং হত্যাকারীর সন্ধান চাইল। তখন তিনি মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা একটি গাভী জবাই করো, আর এর জিহ্বা বা লেজের হাড় দ্বারা লাশকে মারলে সে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দিবে। এ কথা শুনে বনি ইসরায়েলরা গাভীর রং, এর বয়স ইত্যাদি সম্পর্কে বাক বিতণ্ড শুরু করে দিল। অবশেষে যখন তারা বুঝে গেল অমুক প্রকারের গাভী প্রয়োজন, তখন এরূপ গাভীর সন্ধান শুরু করে দিল। এমনকি যখন এই লোকেরা ওই ছেলের গাভীর নিকট গেল, তখন হুবাহু তা এরূপ গাভী ছিল যেমন তাদের প্রয়োজন, যেমন কালার, যেমন বয়স, যেমন স্বাস্থ্য গাভী প্রয়োজন, এই গাভীর সন্ধান মিলে গেছে। সেই গাভীটি কার? ওই যে আল্লাহওয়ালা একজন ব্যক্তি মারা গেছেন, যার সন্তান নেককার হয়েছেন, মায়ের খেদমত করছেন, রাতকে 3 ভাগ করত, হ্যাঁ, এবং উপার্জনের টাকাকে 3 ভাগ করত, সেই নেককার ছেলের কাছে যে গাভীটি, তাদের পছন্দ মোতাবেকই সেই গাভীটি ছিল। সুতরাং তারা গাভীটির চামড়া ভর্তি স্বর্ণ এর মূল্য দিয়ে গাভীটি কিনে নিল এবং জবাই করে এর জিহ্বা অথবা লেজের হাড় দ্বারা মৃত ব্যক্তির লাশকে আঘাত করলো। তখন সে জীবিত হয়ে বলে উঠল, আমার হত্যাকারী হলো আমার চাচার 2 সন্তান, যারা আমার সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। এ কথা বলে সে আবারও মারা গেল। সুতরাং ওই 2 জন হত্যাকারীকে কিসাস স্বরূপ প্রতিশোধ হত্যা করে দেয়া হলো এবং ওই ধার্মিক ব্যক্তির সন্তান, যে মায়ের বাধ্যগত সন্তান ছিল, সে অনেক সম্পদের মালিক হয়ে গেল। কেননা তার যে গাভী ছিল, সেই গাভীর যে চামড়া ছিল, সেই চামড়া ভর্তি স্বর্ণ পরিশোধ ওই লোকেরা করেছে। এই পুরো ঘটনাটির যে সারমর্ম কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা এরশাদ হয়েছে, তার তর্জমাও আমরা শুনিনি। কানজুল ইমান থেকে অনুবাদ, আর যখন মুসা আপন সম্প্রদায়কে বলেছিলেন, খোদা তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা একটি গরু জবেহ করো, তারা বলল, আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র বানাচ্ছেন? তিনি হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার পানা, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই। তারা বলল, আপন প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গরুটা কেমন। তিনি হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তিনি আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেটা এমন এক গাভী যা না বৃদ্ধ না অল্প বয়স্ক, বরং উভয়ের মাঝামাঝি বয়সের। সুতরাং পালন করো তোমার প্রতিপালক যা তোমাদের নির্দেশ দিচ্ছেন। তারা বলল, আপনি আপন প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন এবং রং কিরূপ হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, তা একটি হলুদ বর্ণের গাভী যার রং হবে গাঢ় উজ্জ্বল, চমকাতে থাকবে, যা দর্শককে আনন্দ দেয়। তারা বলল, আপনি প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেন সেই গাভীটা কেমন, নিশ্চয়ই গাবিগুলো সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গেছে এবং আল্লাহ পাক যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, তা এমন একটা গাবি যা দ্বারা কোনো খিদমত নেওয়া হয় না, না জমি চাষে না খেতে পানি ছেসের জন্য ব্যবহৃত হয়, নিখুঁত যাতে কোনো প্রকার দাগ নেই। তারা বলল, এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন। অতঃপর তারা তা জবেহ করছিল এবং তারা যে জবেহ করবে তা বোঝা যাচ্ছিল না। এবং যখন তোমরা একটা খুন সংগঠিত করছো তখন একে অন্যের প্রতি অপবাদ চাপিয়ে দিচ্ছিল এবং আল্লাহ প্রকাশ করে দেওয়ার ছিল যা তোমরা গোপন করেছিলে। অতঃপর আমি বললাম, এ নিহত ব্যক্তির গায়ে সে গাভীর একটি টুকরো নিক্ষেপ করো, আল্লাহ এভাবেই মৃত্যু ব্যক্তিকে জীবিত করবেন এবং তোমাদেরকে আপন কুদরতের নিদর্শন সমূহ দেখাচ্ছেন যাতে তোমরা উপলব্ধি করতে পারো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার এই ঘটনা সূরা বাকারার, যে আল্লাহ পাকের এক নেককার বান্দা তিনি দুনিয়া থেকে চলে যাবেন, কেমন বিশ্বাস ছিল আল্লাহ তাআলার প্রতি যে তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তার শিশু সন্তান অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক সন্তান এই বাছুর গরু গাভী লালন পালন করতে পারবেন না, এজন্য তিনি জঙ্গলে আল্লাহ পাকের আমানতে রেখে গেলেন। সন্তান যখন ধীরে ধীরে যুবক হতে লাগলো, বড় হতে লাগলো, তার মা একদিন তাকে এই কথা বললেন যে তোমার বাবার রেখে যাওয়া শুধু একটি সম্পদ আর সেটা হলো গরুর বাছুর, আর সেটা জঙ্গলে আছে। সেই নেককার সন্তান জঙ্গলের ভিতরে গিয়ে নবীদের দোহাই দিয়ে চাইলেন সেই গরুর বাছুর, মধ্যম বয়সী হয়ে জঙ্গল থেকে ফিরে আসলেন এবং সম্পদশালী করে দিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই ঘটনাকে কেন্দ্র করে যে এক ব্যক্তিকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই হত্যাকারী কে তাকে খুঁজতে হবে, খোঁজার জন্য মুসা আলাইহিস সালাম বললেন যে এমন একটি গাভীকে নিয়ে আসো, ওই গাভীর লেজের হাড় দিয়ে যদি এই মৃত ব্যক্তিকে আঘাত করো তবে সে জীবিত হয়, কে তাকে হত্যা করেছে তার নাম বলবে। এই সেম ঘটনাই ঘটল। বোঝা যায় এখান থেকে যে আল্লাহ পাকের দয়া আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে রয়েছে, নেককারদের সাথে রয়েছে এবং সিজদাকারীদের সাথে রয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টমূলক কাজ যারা করে তাদের সাথে রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দয়ার দৃষ্টি কাদের উপরে পড়েছে? নেককার বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, তার গাভী রয়ে গেছে, গাভীর বাছুর রয়ে গেছে, সেই সন্তানের উপরে এই প্রভাব পড়েছে। এই ঘটনা থেকে যা জানা যায়, আল্লাহ পাকের নেককার বান্দা রেখে যাওয়া সম্পদকে অনেক বরকত রয়েছে, অর্থাৎ যে আল্লাহওয়ালা ব্যক্তিরা সম্পদ রেখে যান তার মধ্যে অনেক বরকত থাকে। সেই ধার্মিক বান্দা শুধু একটি বাছুর রেখে মৃত্যুবরণ করেছিল কিন্তু আল্লাহ পাক এতে এতই বরকত দান করলেন যে তার উত্তর শরীর একটি বাছুরের মাধ্যমে অনেক সম্পদ অর্জিত হলো। কিভাবে? সেই বাছুরের চামড়ায় যত স্বর্ণ অলংকার ধরে সেটা দিয়ে সে বিক্রি করেছে আর এর মাধ্যমে তার অর্থ অর্জিত হয়েছে। নাম্বার দুই, সেই ধার্মিক বান্দা সন্তানের প্রতি মায়া করে বাছুরটিকে আল্লাহ পাকের আমানতে রেখে গেলেন, আর এ থেকে জানা গেল সন্তানের প্রতি মায়া মমতা ও সন্তানদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া এটি আল্লাহওয়ালাদের পদ্ধতি। নাম্বার তিন, পিতা মাতার আনুগত্য ও খেদমতকারীকে আল্লাহ পাক অদৃশ্য থেকে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেন। দেখুন যে এই এতিম শিশু মায়ের খিদমত আনুগত্যের বদৌলতে আল্লাহ পাক কিরূপ সম্পদশালী এবং সমৃদ্ধশালী বানিয়ে দিয়েছে। নাম্বার চার, আল্লাহ পাকের বিধানাবলী সম্পর্কে তর্ক বিতর্ক করা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। দেখুন যে বনি ইসরায়েলের একটি গাভী জবাই করার আদেশ দেওয়া হয়েছিল, তারা যে কোনো একটি গাভী জবাই করে দিলে ফরজ আদায় হয়ে যেত, কিন্তু তারা যখন তর্ক বিতর্ক করতে শুরু করে দিল যে কিরূপ গাভী, কি রং হবে, বয়স কত হবে, তখন বিপদে পড়ে গেল। তাদের এমন একটি গাভী জবাই করতে হলো যা একেবারে বিরল ছিল, তাই এর দামও এত বেশি দিতে হলো যে দুনিয়ায় কোনো গাভী এত দামি হয়নি, না ভবিষ্যতে হওয়ারও সম্ভাবনা রয়েছে। নাম্বার পাঁচ, যে নিজের সম্পদ আল্লাহ পাকের আমানতে রেখে দেয় তখন আল্লাহ পাক এর নিরাপত্তা প্রদান করে এবং এতে অসংখ্য কল্যাণ ও বরকত দান করেন। নাম্বার ৬, যে নিজের পরিবার পরিজনকে আল্লাহ পাকের নিকট সোপর্দ করে দেয় তবে আল্লাহ পাক তার পরিবার পরিজনকে এমন ভাবে লালন পালন করেন যে যা কেউ কল্পনাও করতে পারে না। আর নাম্বার ৭, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হলুদ রঙের জুতা পরিধান করবে সে সর্বদা হাসি খুশি থাকবে এবং তার দুঃখ খুবই কম হবে, কেননা আল্লাহ পাক হলুদ রঙের গাবি সম্পর্কে এটা ইরশাদ করেছেন, দর্শকের আনন্দ দেয়। নাম্বার ৮, এ থেকে জানা যায় কোরবানির পশু যত বেশি নিখুঁত এবং সুন্দর ও দামি হবে তত বেশি উত্তম হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ তো কোরআনে পাকের সূরা বাকারার একটি ঘটনা আপনাদেরকে শুনালাম। এখন আপনারা বলবেন এই ঘটনার মধ্যে ঐতিহাসিক কোরবানির কি ইতিহাস রয়েছে? এতক্ষণে হয়তো আপনারা কিছু কিছু টের পেয়েছেন যে ঐতিহাসিক কোরবানির ঘটনা কি রয়েছে। যখন মুসা আলাইহিস সালাম তার হাওয়ারিদেরকে, তার সাহাবিদেরকে, তার সেই লোকদেরকে বললেন যে তোমরা একটি গাবি জবাই করো, আর সেই গাবির জিহবা অথবা লেজের হাড় দিয়ে এই মৃত ব্যক্তিকে আঘাত করো, সে উঠে জীবিত হয়ে তাকে কে হত্যা করেছে সেটা বলে দিবে। এটা ছিল মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে আদেশ যে তোমরা একটি গাবিকে জবাই করো। এখন সেখানে নবীর কথা না মেনে প্রশ্নের পরে প্রশ্ন, তর্ক বিতর্ক, যে আপনি বলে দেন সেই গাবির রং কেমন হবে, যখন ওই লোকেরা গাবির সম্পর্কে যত পেঁচাতে শুরু করলো তাদের জন্য হুকুম আহকামগুলো তত কঠিন হতে লাগলো। যখন তারা গাবির রং জিজ্ঞাসা করছে তখন বলল হলুদ রঙের হতে হবে, যেন যারা দেখবে তারা যেন মায়ায় পড়ে যায়। আচ্ছা, আরো পেঁচাতে লাগলো, তারা যত বেশি পেঁচালো ততই তারা কঠিন করলো বিষয়টাকে। প্রশ্ন করলো যে আপনি বলে দেন সেই গাবির বয়স কেমন হতে হবে, তখন মুসা আলাইহিস সালাম বলে দিলেন আল্লাহ পাকের হুকুমে যে না কম বয়সী হবে না বেশি বয়সী হবে, মধ্যম বয়সের দরকার হবে। আরো কিছু তথ্য দেন আমাদেরকে এই সেই গাবি সম্পর্কে, নিদর্শন বলে দেন যেন আমরা সহজে গাবিটা পেয়ে যাই। কিন্তু এখানে বলা হয়েছে যদি তারা এত প্রশ্ন না করে, যে কোনো একটি গাবি জবাই করে এরপরে সেটা দিয়ে বিচারের কাজ করতো তবে হয়ে যেত, আল্লাপাক সেই কোরবানিকে কবুল করে নিতেন, সেই জবাইকে আল্লাপাক কবুল করে নিতেন। কিন্তু তারা কি করলো, এখানে পেঁচাতে শুরু করলো, ঘুরাতে শুরু করলো, হ্যাঁ গাবিটি কেমন হতে হবে। তখন আল্লাপাক হুকুম করলেন সে গাবি দিয়ে কেউ চাষাবাদ করেনি, এখন পর্যন্ত কোনো কাজও করানো হয়নি, এমন একটি গাবি লাগবে। দর্শক শ্রোতা, এ থেকে ধীরে 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 যখন জমানার পরিবর্তন হলো, আখিরি নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন এবং এই কোরবানির হুকুম আহকামগুলো নাজির হলো, আমাদের যে শরিয়াত রয়েছে শরিয়াতের বিধান আসলো, সেই শরিয়াতের বিধান অনুযায়ী আমাদেরকেও এখন যদি আমরা গরু দিয়ে কোরবানি করি সেই কোরবানির গরুর বয়স কেমন হতে হবে, একটা তো বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে না, কমপক্ষে এতটুকু বয়স হতে হবে। আচ্ছা, যদি ছাগল দিয়ে কোরবানি করেন সেই ছাগলের বয়স কতটুকু হতে হবে? আচ্ছা, আপনার রং নিয়ে তো কোনো ঝামেলা আমাদের শরীয়তের মধ্যে নেই, যেটা দিয়ে কোরবানি করবেন সেটা লাল রঙেরও হতে পারে, হলুদ রঙেরও হতে পারে, কালো হতে পারে, আবার সাদা কালো মিক্সও হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের শরীয়তের মধ্যে যেমনিভাবে তারা কথাকে ঘুরিয়েছে বা বারবার প্রশ্ন করেছে, বিতর্কের মধ্যে জড়িয়েছে, আল্লাপাকও তাদের জন্য হুকুম করেছেন, আমাদের জন্যও কিছু শরীয়তের হুকুম বিধান রয়েছে, যে কোনো একটা পর্বে আমরা জানার চেষ্টা করব। শিং ভাঙা থাকলে, লেজ কাটা থাকলে, কান কাটা থাকলে, হ্যাঁ চোখ না থাকলে, বা কোনো একটি পা ভাঙা থাকলে, এই খুঁতগুলো থাকলে, এ নিয়ে কোরবানির ব্যাপারে কি হুকুম আমাদের শরীয়তের মধ্যে আসছে তাও আমরা জানার ইনশাআল্লাহ তাআলা এক পর্বে চেষ্টা করব। এই জন্য আল্লাহ পাক যে হুকুম আমাদের জন্য ইরশাদ করেছেন যে সাহিবে নিসাব সম্পদের মালিক হলে তুমি কোরবানি করো, এরপর আল্লাহ পাক বলছেন তুমি সাহিবে নিসাব অর্থের মালিক হলে হজ করো, আল্লাহ পাক বলছেন যেই প্রাপ্ত বয়স্কের কথা বলা হয়েছে যেই বয়সে রোজা আমার উপরে ফরজ হয় বয়সটা হলেই তুমি রোজা রাখো, আবার যখন নামাজ ফরজ আমার উপরে আমি নামাজ পড়া শুরু করি। আল্লাহ পাকের দয়ায় উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন, কত আসান করে দিয়েছেন এবং আমাদের জন্য রাস্তা কত ক্লিয়ার করে দিয়েছেন, তাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আমরা এই সহজতা পেয়েছি। আমাদের অনুষ্ঠানে একটা পর্বে আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাবারক তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোরবানির ধরন কেমন ছিল। আচ্ছা, অনেক সময় মানুষ কোরবানি করে, কোরবানির পশু যখন জবাই করা হয় তখন অনেক সময় আমরা কাছে থাকি না, অনেক মানুষ তো আল্লাহ তাআলার পানা ঘুমে থাকে, কোথায় ঈদের নামাজ, কোথায় সে নিজের এত চমৎকার একটা আমল ইবাদতের সময় তখন ব্যক্তি ঘুমে আছে, অসংখ্য মানুষ এমন পাবেন, চাঁদ রাত থাকে, গরুর হাটে থাকে বা বন্ধুদের সাথে আড্ডায় থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার পানা হারাম কাজেও লিপ্ত থাকে। এরপর যখন এই মহান ইবাদতের সময় আসে, কোরবানি করার সময় আসে, ঈদের নামাজের সময় আসে, তখন সে থাকে বিছানায়, তার আর হুঁশ থাকে না, সারা রাত ব্যস্ত ছিল, এদিক সেদিক কাটিয়ে দিয়েছে, এখন এই কোরবানির সময় নিজের পশুর কাছে নিজে নেই, এটাও আমাদের জানা উচিত যে আমি যে কোরবানি করব সেই পশুর পাশে আমার থাকা জরুরি কিনা। উত্তম বলা হয়েছে, নিজের পশু যখন কোরবানি করা হয় পাশে থাকা উত্তম বলা হয়েছে। যেটা বলতে চেয়েছি আমি, একটা পর্বে ইনশাআল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোরবানির ধরন কেমন ছিল, আমার নবী কোরবানি করতেন তো কতগুলো পশু কোরবানি করতেন, কার কার নামে কোরবানি করতেন, আর কেমন মহাব্বত ভালোবাসা কোরবানির পশুর প্রতি ছিল, এটাও জানার চেষ্টা করবো অনুষ্ঠানে। এবং যেই কোরবানির জন্য যে পশুগুলো আমরা ক্রয় করি তার প্রতি আমরা কিভাবে হেসান করতে পারি, দয়া দেখাতে পারি, পশুর প্রতি হেসান করা কতটুকু জরুরি, এ নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব। আজ আমরা বনি ইসরায়েলের জমানার মুসা আলাইহিস সালামের জমানার যে সূরা বাকারার যে ইতিহাস বা সূরা বাকারার মধ্যে যে ঘটনাটি এসেছে, একটি বাছুর এবং নেককার বান্দার সে সম্পদ, তার সন্তান মায়ের খেদমত করা এবং মায়ের অনুমতি ছাড়া বিক্রি না করা, এবং যেই কাস্টমার এসেছিল, গ্রাহক এসেছিল, তিনি ছিলেন ফেরেস্তা, তার থেকে পরামর্শ নেওয়া আমি এখন বিক্রি করব কিনা, তিনি বললেন এখন বিক্রি করো না, কিছুদিন পরে করো, কেননা বনি ইসরায়েলের জমানার মুসা আলাইহিস সালামের উম্মতরা, তার হাওয়ারিরা এবং তার যুগের লোকেরা তোমার থেকে এই গরুটা কিনতে আসবে, বাছুরটা কিনতে আসবে, তখন তুমি বেশি দামে বিক্রি করতে পারবে, তোমার এটা তারা চামড়া ভর্তি স্বর্ণ অলংকার দিয়ে ক্রয় করবে, তখন তোমার লাভ হবে। তো এমনটাই হলো। আর পরবর্তীতে সেই ব্যক্তি যাকে হত্যা করা কেন্দ্র করে এই গাবিটিকে কিনতে হবে, ওই ব্যক্তি জীবিত হলো এবং জীবিত হয়ে তার আপন চাচাতো ভাইয়ের নাম বলে দিলেন যে তারা আমাকে হত্যা করেছে, এবং তিনি আবার ইন্তেকাল করলেন। তো এভাবে কোরবানির বিষয়গুলো যুগে যুগে ইতিহাসের মধ্যে রয়েছে। যদি আমরা ইতিহাসকে জানার চেষ্টা করি, অধ্যয়ন করি, পড়ি, তবে আমরা ঐতিহাসিক কোরবানির ইতিহাসগুলো জানতে পারবো যে জমানার পরিবর্তনে, যুগের পরিবর্তনে কোন জমানায় কেমনভাবে কিভাবে এই কোরবানিগুলো হতো, কোরবানির ইতিহাস কি রয়েছে আমরা জানতে পারবো। এগুলোও ধর্মীয় জ্ঞান, জেনে থাকা, জেনে রাখা, জানা আমাদের উচিত এবং জানা দরকার। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং আমাদের শরীয়ত মোতাবেক যেন আমরা কোরবানি করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।